ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা সুপ্রিয় শ্রোতা, আজ শনিবার 6 মে 2017, বাংলাদেশ এবং ভারতে এখন রাত আর ওয়াশিংটনে দুপুর। সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমি সেলিম হোসেন আজকের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানে আজ রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকারী ইলেকট্রিক্যাল কোম্পানিকে বিনিয়োগ তালিকা থেকে বাদ দিয়েছে নরওয়ে।
গৌতম গুপ্তের রিপোর্ট রয়েছে কলকাতা থেকে।
পরপর ব্যাংক লুটের জেরে কাশ্মীরের 40টি ব্যাংক শাখায় নগদে লেনদেন বন্ধ করে দেয়া হলো।
ফ্রান্সের নির্বাচন নিয়ে লন্ডন থেকে মতিউর রহমান চৌধুরী রিপোর্ট পাঠিয়েছেন।
নির্বাচনের প্রস্তুতি প্রায় সম্পন্ন, সারা পৃথিবীর চোখ এখন প্যারিসের দিকে, আসলে প্যারিসে কি হয় না হয়।
আমন্ত্রণ জানাচ্ছি প্রথমে বিশ্ব সংবাদ শুনবার।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। সিরিয়ায় অস্ত্র সংবরণ অঞ্চলগুলো শুক্রবার মধ্যরাত থেকে কার্যকর হল। রাশিয়া বলছে এই সব অঞ্চলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের বিমানগুলোর প্রবেশ নিষিদ্ধ। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র ভয়েস অফ আমেরিকাকে বলেন, আমরা সহিংসতা কমানোর যে কোনো আন্তর্জাতিক প্রচেষ্টাকে স্বাগত জানাই, যাতে করে সিরিয়ার ওইসব এলাকায় মানবিক সহায়তায় পৌঁছতে পারে এবং পরিশেষে সেখানকার সংকটের একটা রাজনৈতিক নিষ্পত্তি হতে পারে। তিনি অবশ্য সতর্ক করে দেন যে আইসিসের জন্য কোনো অভয় আশ্রয় থাকবে না। তিনি বলেন যে শরিক সৈন্যদের নিয়ে আইসিসকে পরাস্ত করার কাজ এবং ইরাক ও সিরিয়ায় তাদের তথাকথিত রাজধানী পুনর্দখলের অভিযান অব্যাহত থাকবে। কাজাখস্তানের শান্তি আলোচনায় রাশিয়ার প্রতিনিধি আলেকজান্ডার লাভরেন্তিয়েভ বলেন যে অস্ত্রবিরতি এলাকায় কোন রকম বিমান অভিযান, বিশেষত আন্তর্জাতিক জোটের বিমান অভিযান কোনোভাবেই আশা করা যায় না। রাশিয়া, তুরস্ক ও ইরান সিরিয়ায় অস্ত্র সংবরণ অঞ্চল গঠনে মস্কো প্রস্তাবিত চুক্তিতে সহমত ব্যক্ত করে। ফরাসি প্রেসিডেন্ট নির্বাচন এগিয়ে থাকা মধ্যপন্থী প্রার্থী ইমানুয়েল ম্যাক্রোর নির্বাচনী টিম গতরাতে জানিয়েছে যে তারা ব্যাপক এবং সমন্বিত হ্যাকিং হামলার সম্মুখীন, যাতে নির্বাচনী অভিযানের সময়কার ইমেইল এবং আর্থিক নথিপত্র ফাঁস করা হয়েছে। এই সব তথ্য ফাঁস হবার ঘটনাকে ফরাসি নির্বাচনে অভূতপূর্ব ঘটনা বলে অভিহিত করে ম্যাক্রোর কর্মীরা বলেন, হাজার হাজার ইমেইল, হিসাবের নথিপত্র এবং অন্যান্য কাগজপত্র ফাঁস হওয়া গণতন্ত্রকে অস্থিতিশীল করার প্রচেষ্টা, যা যুক্তরাষ্ট্রের গত নির্বাচনী অভিযানের সময়ও লক্ষ্য করা গেছে। এক বিবৃতিতে ম্যাক্রোর সহযোগীরা বলছেন, হ্যাক করা নথিপত্রগুলো সবই বৈধ এবং প্রেসিডেন্টের নির্বাচনী অভিযানের নিদর্শন। শুক্রবার মধ্যরাতের আগে নিজেদের এমলিক্স বলে পরিচয় দানকারী কোন একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সব নথিপত্র পোস্ট করেন। এদিকে রোববারের নির্বাচনের জন্য 39 বছর বয়সী এই প্রার্থী ম্যাক্রো এবং তার চরম ডানপন্থী প্রতিদ্বন্দ্বী ম্যারিন ল পেন সরকারিভাবে তাঁদের প্রচার অভিযানের সমাপ্তি টেনেছেন। শুক্রবার দিনে আরও আগের দিকে প্রকাশিত এক জরিপে দেখা গেছে ম্যাক্রো প্রায় 62% ভোটে লাপেনের তুলনায় এগিয়ে রয়েছেন। সোমালিয়ায় আল শাবাবের জঙ্গিরা গতকাল মার্কিন বিশেষ বাহিনীর একজন সৈন্যকে হত্যা এবং আরও 3 জনকে আহত করেছে। এই আমেরিকান টিমটি সোমালি সৈন্যদের সাহায্য করছিল বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন। নৌবাহিনীর এই সিল সদস্য, যে কিনা আল শাবাবের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে নিহত হয়, প্রথম আমেরিকান সৈন্য যে 1993 সালের পর ওই যুদ্ধবিধ্বস্ত দেশে সরাসরি লড়াইয়ে প্রাণ হারাল। হোয়াইট হাউসের কর্মকর্তারা বলছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সৈন্যের স্বজনদের প্রতি সমবেদনা জানান। তিনি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে কর্মরত সব নারী পুরুষের কাজের প্রশংসা করেন। রাজধানী মোগাদিশু থেকে 65 কিলোমিটার পশ্চিমে ক্ষুদ্র অস্ত্রের গুলিতে এই নৌসেনা নিহত হয়। যুক্তরাষ্ট্রের একজন সামরিক কর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, আরও অন্তত 2 জন নৌবাহিনী, সিল সেনা এবং তাদের দোভাষী বারিরে গ্রামের ওই আক্রমণে আহত হয়। যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড বলছে যে যুক্তরাষ্ট্রের একটি পরামর্শ ও সহযোগিতা মিশনের সময় এই হামলার ঘটনাটি ঘটে। তখন সোমালি জাতীয় সেনাবাহিনীর সদস্যরাও সেখানে ছিল। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাতক্ষীরা জেলার রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকারী ভারত হেভি ইলেকট্রিক্যাল কোম্পানিকে বিনিয়োগ তালিকা থেকে বাদ দিয়েছে নরওয়ে। আমাদের সংবাদদাতা জহুরুল আলমের টেলিফোন বার্তা।
নরওয়ে সেন্ট্রাল ব্যাংকের বরাত দিয়ে বাংলাদেশের অনলাইন মিডিয়ায় শনিবার প্রকাশিত খবরে বলা হয়, রামপালের বিদ্যুৎ কেন্দ্রটি বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের পরিবেশগত ঝুঁকির কারণ হতে পারে এমন কারণ দেখিয়ে ভারত সরকারের ওই কোম্পানির নাম তাদের ইনভেস্টমেন্ট পোর্টফোলিও থেকে বাদ দেওয়া হয়েছে। নরওয়ের সেন্ট্রাল ব্যাংক বলেছে এথিক্স কমিটি তাদের কাছে কোম্পানিটিকে কালো তালিকাভুক্ত করার সুপারিশ করেছিল। তারা ওই কোম্পানিটির কাছে কিছু তথ্য জানতে চাইলে তারা কোনো উত্তর দেয়নি। বিশ্বের অন্যতম বৃহৎ বিনিয়োগ তহবিল নরওয়ের $935 বিলিয়ন ওয়েলথ ফান্ড কোন দেশ বা কোম্পানিতে বিনিয়োগ করতে পারবে তার একটা নির্ধারণ। পরিবেশের জন্য ক্ষতিকারক কোন প্রকল্প নির্মাণকারী কোম্পানিকে তহবিলের অর্থ দেওয়া যাবে না বলে ওই নীতিমালায় সুস্পষ্ট উল্লেখ রয়েছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শনিবার সকালে নতুন দিল্লির তুগলকাবাদ রানী ঝাঁসি সর্বদয়া কন্যা বিদ্যালয়ের নামের একটি স্কুলের সামনে কন্টেনার থেকে গ্যাস লিক শুরু হওয়ায় গ্যাস লিকের জেরে অসুস্থ হয়ে পড়ে স্কুলের প্রায় শতাধিক পড়ুয়া। বিস্তারিত শুনুন পরমাশিষ ঘোষরায়ের রিপোর্টে।
স্কুলের ভাইস প্রিন্সিপালের কথায় গ্যাস লিক হওয়ার কিছুক্ষণের মধ্যেই আচমকায় স্কুলের সমস্ত পড়ুয়াদের নিঃশ্বাসের কষ্ট শুরু হয়ে যায়। অনেকের আবার নাক চোখ মুখ জ্বলতে শুরু করে, সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে পাঠানো হয়। তবে গ্যাস লিকের কারণ কি সর্বশেষ খবর অনুযায়ী এখনো জানা না গেলেও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। স্কুলের অন্য পড়ুয়াদের তৎক্ষণাৎ ছুটি দিয়ে বাড়িও পাঠিয়ে দেওয়া হয়। এই ঘটনায় জেলা শাসকের কাছে রিপোর্ট চেয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন নতুন দিল্লির উপমুখ্যমন্ত্রী। পরমাশিষ ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।
কাশ্মীরের বিভিন্ন ব্যাংক শাখা ও ক্যাশ ভ্যানে লুটপাট হতে থাকায় পুলিশের পরামর্শে পুলওয়ামা ও শোপিয়ান জেলায় জম্মু কাশ্মীর ব্যাংকের 80টি শাখায় নগদ লেনদেন বন্ধ করে দেওয়া হল। বিস্তারিত শুনুন কলকাতায় আমাদের অপর সংবাদদাতা গৌতম গুপ্তের কাছে।
গত ৬ মাসে 13টি আক্রমণের ঘটনা, লুট হয়েছে 92 লক্ষ টাকা। মে মাসে 4 দিনে 4-4টি ব্যাংক লুটের ঘটনা ঘটে যায়, তাতে 5 পুলিশকর্মী ও 2 ব্যাংক রক্ষী নিহত হয়েছেন। পুলিশের পরামর্শে 2টি জেলায় জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংকের 40টি শাখায় নগদে লেনদেন বন্ধ করে দেওয়া হল। গ্রাহকদের প্রতি পরামর্শ, ব্যাংকের অন্যান্য শাখায় যথারীতি কাজ চলবে। নগদের জন্য তারা যেন ব্যাংকের নিরাপদ শাখায় যান। এই লুটপাটে বিচ্ছিন্নতাবাদীদের ভূমিকা রয়েছে বলে পুলিশ দাবি করলেও অন্যতম প্রধান উগ্রপন্থী সংগঠন হিজবুল মুজাহিদিন এক বিবৃতিতে জানিয়েছে তাদের অর্থাভাব নেই, ব্যাংক লুটও তাদের কাজ নয়। এই 40টি ব্যাংক শাখা হল পুলওয়ামা আর শোপিয়ান জেলা দুটিতে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন জাতীয় টেলিভিশন সংবাদ কেন্দ্র যেমন ABC, CBS, NBC এবং CNN প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম 100 দিনের অর্জনের উপর বিজ্ঞাপন প্রচার করতে অস্বীকৃতি জানিয়েছে। অর্থের বিনিময়ে প্রচার করার জন্য তৈরি এই সব বিজ্ঞাপনে জাতীয়ভাবে স্বীকৃত টেলিভিশন উপস্থাপকদের ছবির উপর লেখা আছে ভুয়া সংবাদ। ট্রাম্প ব্যাপকভাবে এই ভুয়া সংবাদ বা ফেক নিউজ শব্দটি ব্যবহার করে থাকেন সেই সব প্রতিবেদনের ক্ষেত্রে যা তাঁর এবং তাঁর প্রশাসনের প্রতি সমালোচনা মুখর। সংবাদ নেটওয়ার্কগুলো বলছে যে এই বিজ্ঞাপনটি ভুল। CNN এবং NBC বলেছে যে তারা এই বিজ্ঞাপন প্রচার করবে যদি ভুয়া সংবাদ লেখা গ্রাফিকটি সরিয়ে ফেলা হয়। CNN বলছে মূলধারার সংবাদ মাধ্যমগুলোর খবর ভুয়া নয় আর তাই এই বিজ্ঞাপনটি ভুয়া। প্রেসিডেন্টের প্রচার উপদেষ্টা এবং পুত্রবধূ ক্লারা ট্রাম্প বলেন যে আমাদের এই বিজ্ঞাপন প্রচার করছে না কারণ তারা এমন বিজ্ঞাপনের সম্মুখীন এখন যা তাদের বক্তব্যকে সমর্থন করে না। এটা হচ্ছে আমেরিকায় অভূতপূর্ব এক সেন্সরশিপের দৃষ্টান্ত। এটি স্বাধীনতা প্রিয় সকল নাগরিকের জন্য উদ্বেগের কারণ। তানজানিয়ার স্থানীয় পুলিশ সূত্রের খবর, আজ শিক্ষার্থী এবং শিক্ষকদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় অন্তত 34 জন প্রাণ হারিয়েছেন। আরুষা অঞ্চলে পুলিশ কমান্ডার চার্লস এমকুম্বো বলেন যে কারাতু এলাকায় এই দুর্ঘটনায় আরও 4 জন আহত হয়। বাসটি সেখানকার লাকি ভিনসেন্ট প্রাইমারি স্কুলের শিক্ষার্থী এবং শিক্ষকদের নিয়ে স্কুলে যাচ্ছিল। ওই স্কুলের পরিচালক ইনোসেন্ট মুশি জানান নিহতদের মধ্যে 12 জন ছেলে এবং 17 জন মেয়ে রয়েছে। ফরাসি বার্তা সংস্থা জানাচ্ছে। তিনি আরও বলেন যে তাদের মোট 29 জন শিক্ষার্থী, 2 জন স্টাফ এবং ড্রাইভারকে এই দুর্ঘটনায় তারা হারিয়েছেন। পুলিশ বলছে যে কর্তৃপক্ষ এখনও বাস থেকে মরদেহ উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে। বাসটি গাছে আটকা পড়েছিল। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভ 190 মিটারে 1575 কিলোহার্টজে। ফ্রান্সের নির্বাচন রবিবার। শুক্রবার মধ্যপন্থী প্রার্থী ম্যাক্রো এবং রক্ষণশীল প্রার্থী লাপেনের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আর এরই মধ্যে নির্বাচন নিয়ে হ্যাকিংয়ের অভিযোগও উঠেছে। ফ্রান্সের নির্বাচন নিয়ে কি চলছে তা নিয়ে কথা বলেছি লন্ডনে অবস্থানরত আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর সঙ্গে। মতিউর রহমান চৌধুরী, ফ্রান্সের নির্বাচনের মাত্র একদিন বাকি, তো শেষ মুহূর্তের কি অবস্থা আপনি জেনেছেন?
নির্বাচনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। সারা পৃথিবীর চোখ এখন প্যারিসের দিকে। আসলে প্যারিসে কি হয় না হয়, বিশেষ করে ইউরোপে, ইউরোপের অনেক রাজনৈতিক নেতা তারা তো ইতিমধ্যে বলে দিয়েছেন যে তারা একজন প্রার্থীর পক্ষে, বিশেষ করে ইমানুয়েল ম্যাক্রনের পক্ষেই তারা কথা বলছেন। কিন্তু শেষ মুহূর্তে এসে হঠাৎ করে, এটা নাটকীয়ভাবে না বললেও কয়েকদিন আগে গুঞ্জন ছিল যে রাশিয়ান হ্যাকাররা এই নির্বাচন হ্যাক করতে পারে, সেই খবরটা শুক্রবার আনুষ্ঠানিকভাবে ম্যাক্রনের শিবির থেকে যখন বলা হয় তখন কিন্তু এটা চাঞ্চল্য তৈরি হয়েছে। জানেন যে একদিকে চরম ডানপন্থী মারিন লাপেন প্রতিদ্বন্দ্বিতা করছেন, অন্যদিকে মধ্যপন্থী ইমানুয়েল ম্যাক্রন, জীবনে যিনি কোন নির্বাচনে জেতেননি, তিনি ইউরোপীয় ইউনিয়নকে আরো সমৃদ্ধ করতে চান, আরো সংস্কার চান, তিনি বের হয়ে যেতে চান না। সাবেক ব্যাংকার এই পার্টির পক্ষে জনমত তৈরি হয়েছে, আর লাপেন তো এটা বিপরীতমুখী, তিনি ইউরোপ থেকে বেরিয়ে আসতে চান, কঠোর জাতীয়তাবাদী, ইমিগ্রেশনে তাড়াতে চান, সীমান্ত সিল করে দিতে চান, মসজিদ বন্ধ করার পক্ষে আওয়াজ তুলেছেন। এ হচ্ছে সর্বশেষ অবস্থা। 4,70,00,000 ভোটার এক ধরনের, অল্প আগে নির্বাচন কমিশনের তরফে যেটা বলা হয়েছে যে এই ধরনের ফেক নিউজ নিয়ে যাতে কেউ রিপোর্ট না করেন, যদি কেউ রিপোর্ট করেন তা হবে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। এই হচ্ছে সর্বশেষ একটা অবস্থা।
আচ্ছা, ওই ফ্রান্সের নির্বাচনের যে ইমেল ফাঁস বা হ্যাকিং এর অভিযোগ রাশিয়ার, সেটি আজকের সব গণমাধ্যমে, সারা দুনিয়ার সব বড় বড় গণমাধ্যমের প্রধান শিরোনামও হয়েছে আমি দেখলাম। তো যা হোক, জনমত জরিপে আপনি বললেন যে লাপেন এর চেয়ে ম্যাক্রো অনেক এগিয়ে আছে, আমিও দেখলাম সেটা, 62% ম্যাক্রোর পক্ষে। আচ্ছা, বাংলাদেশি ফ্রেঞ্চ নাগরিক যারা আছেন তাদের কি কোনো মতামত আপনি জানতে পেরেছেন, তারা কোন পক্ষে বা কি ভাবছে ইলেকশন নিয়ে?
অবশ্যই আমি জানতে পেরেছি, আমি কথা বলেছিলাম পার্থপ্রতিম মজুমদারের সঙ্গে। জানেন যে পার্থপ্রতিম মজুমদার হচ্ছেন প্রখ্যাত মুখাভিনয় শিল্পী,
জনপ্রিয় মুখাভিনয় শিল্পী ছিলেন,
বলা হয় মুখাভিনয়ের অন্যতম পথিকৃৎ। তিনি যেটা বলছিলেন,
আসলে এবারের নির্বাচনটা মানে দ্বিতীয় মহাযুদ্ধের পরে আমার মনে হয় তৃতীয় মহাযুদ্ধ আমরা দেখতে চলেছি, তার কারণ সারা ফ্রান্স ব্যাপী এইরকম উত্তেজনা আমি 7টা নির্বাচন, প্রেসিডেন্সিয়াল নির্বাচন দেখলাম আমার 35 বছরের প্যারিস প্রবাস জীবনে। তাই এইরকম উত্তেজনা ইভেন আমার, যারা আমার ছেলে মেয়ের কথাই যদি আমি বলি যে একজনের বয়স 26, একজনের বয়স 23, তারাও খুব উত্তেজিত। এবং ইয়াং জেনারেশনের মধ্যে এইবারের নির্বাচনের ছাপটা অন্যবারের তুলনায় অনেক বেশি, তার কারণ এবার দাঁড়িয়ে গেছে যে এই দেশের মানুষের যে স্বাধীনতা, মানুষ যে এই দেশের যে সংস্কৃতি, এই দেশের যে ঐতিহ্য, তার সঙ্গে লড়াই আরম্ভ হয়েছে এক্সট্রিম ডানপন্থী দল যারা নিজেদের সবকিছু জনগণের উপরে চাপিয়ে দিতে চাইছে। এবং ভয় হচ্ছে সেখানে, যেখানে প্রধান, আপনি বলেছেন যে প্রধান দুটি দল অনুপস্থিত, যে একটা হচ্ছে রিপাবলিকান পার্টি আর একটা হচ্ছে বাম দল বা সোশ্যালিস্ট পার্টি, যে এখনকার যিনি রাষ্ট্রপতি ফ্রাঁসোয়া হলন্দ, ওনার পপুলারিটি যেহেতু কমে যাওয়ার ফলে উনি দাঁড়াননি, এবং ওনার তরফ, ওনার পার্টির তরফ থেকে যিনি জিতেছিলেন তিনি 17% মাত্র পার্সেন্টেজ প্রথম ট্যুরে পেয়েছে। আর ইমানুয়েল মাক্রোকে আমরা চিনি গত 2 বছর ধরে, যিনি এবার মানে প্রধান ক্যান্ডিডেটাই বলতে চাই মধ্যপন্থী দলের, উনি ফ্রাঁসোয়া হলান্দেরই ইকোনমিক্যাল মিনিস্টার ছিলেন এবং ওনার উপরেই আমাদের ভরসা যে এই 39 বছরের একজন বলতে পারি উঠতি যুবক এবং তার চেতনা আধুনিকতার আলোয় আলোকিত, এই যার জন্য আমরা দেখতে পাচ্ছি যে সারা পৃথিবী চিন্তিত, আমরা চিন্তিত, আমাদের নতুন যারা জেনারেশন তারা চিন্তিত। তার কারণ হচ্ছে কি, ইসলামিক ফোবিয়া বা ইসলামিক টেরোরিজমকে নিয়ে হাতে কি বলে ম্যাজিক কাঠি নিয়ে এই যে এক্সট্রিম ডানপন্থী যারা খেলতে চাইছে, তারা এলে এই দেশের চেহারা, পৃথিবীর চেহারা ভয়াবহ হয়ে যাবে। কারণ পঞ্চম শক্তিশালী দেশ সারা পৃথিবীর মধ্যে ফ্রান্স, সেখানে সে ফ্রান্সে যদি একটা এক্সট্রিম গ্রুপ যদি ক্ষমতা দখল করে এবং যাদের সঙ্গে অলরেডি শোনা যায় যে ডোনাল্ড ট্রাম্প এবং পুতিন তাদের সব যোগাযোগ, এবং সে কিছুদিন আগে রাশিয়াতে ভিজিট করে এসছে এবং এখানে ডিবেটেও এসছে যে রাশিয়া আমেরিকা তাকে প্রচুর টাকা দিয়েছে, তা সেসব নিয়ে আমরা আতঙ্কিত। তবে একটা ভালো খবর, আমি জানি না, আমি মানে বলছি না যে হবেই, তবে আমার কেন জানি না ধারণা, গত বুধবারের দিন মানে 3rd May লাস্ট যে ডিবেট দুজনকে নিয়ে প্রথম ট্যুরে দাঁড়িয়েছিল 11 জন, তারা এলিমিনেটেড হয়ে গিয়ে দুজনে ঠেকেছে, একজন ইমানুয়েল মাক্রো ও মার্কস বলে এল বলে তার গ্রুপ মধ্যপন্থী দল। এবং সব থেকে বড় খবর যে এখানে একটা জিনিস সবসময় ভালো লাগে এবং রেসপেক্ট করতে হয় এই দেশকে, যে যখনই এরকম খারাপ কোন পার্টির উত্থান হয় তখন অন্যান্য পার্টিরা যারা জিততে পারেনি তারা এই এক্সট্রিম পার্টির এগেনস্টে যে ক্যান্ডিডেটটা, সে সোশ্যালিস্ট হতে পারে, কমিউনিস্ট হতে পারে, রিপাবলিকান হতে পারে, মধ্যপন্থী হতে পারে, সবাই তাকে সাপোর্ট করে। সেটাই হচ্ছে আমাদের জন্য আশাবাদ যে সব গ্রুপ ফসোয়া ছিল, যে হচ্ছে সার্কোসি যখন প্রেসিডেন্ট ফসোয়া হলন্দের আগে তার প্রধানমন্ত্রী ছিলেন, তিনি রিপাবলিকান পার্টি থেকে এবার নমিনেশন পেয়েছিলেন, উনি 19% ভোট পেয়ে হেরে যান, সেকেন্ড ট্যুরে আসতে পারেনি। উনি প্রথম তিনি হার স্বীকার করেই বলেছেন যে যে কোনো ভাবে হোক এক্সট্রিম রাইট উইং যে মারি লোপেন তার দল যাতে ক্ষমতায় না আসতে পারে, সেই কারণে আমার যত 19% ভোটার তারা যেন অবশ্যই ইমানুয়েল মাক্রোকে ভোট দেয়। এবং একই তিনি সোশ্যালিস্ট পার্টি করেছে, একমাত্র শ্রমিক দল যেটা খুব নাম করেছে ইতিমধ্যে, আপনারাও হয়তো সবাই জানেন জলুক মেলংশ, তারা শুধু বলেছে যে যেহেতু আমরা সাম্রাজ্যবাদী দলের বিরুদ্ধে এবং এই মধ্যপন্থী দলকেও আমরা মনে করি ওই পুঁজিবাদের গ্রুপ, সুতরাং আমরা মোরালি বলতে পারি না আমাদের ইলেকটরদের, সেও 19% মতো ভোট পেয়েছে। সে বলেছে যে তাদের শুভ বুদ্ধি আমরা কোনোভাবেই এক্সট্রিম দোয়াতে চাই না, সুতরাং আমার ইলেকটোরাল যারা আমাকে ভোট দিয়েছে তারা যাতে ভালো দিকের ভোট দেয় সেটাই আমি আশা করব। আমি ডাইরেক্ট কোনো কথা বলছি না, কিন্তু আপনারা বুঝে নিতে পারেন। ওবামাও বাণী পাঠিয়েছে, আমরা সারা পৃথিবীতে সবাই দেখেছি, আপনারাও দেখেছেন যে সে তার ছবি দিয়ে ফেসবুক এবং ইউটিউবে বাণী পাঠিয়েছে যে কোনোভাবেই যেন এক্সট্রিম রাইট উইং জিততে না পারে, অবশ্য অবশ্যই যেন ইমানুয়েল মাক্রো এগিয়ে যায় এবং ফরাসিতে ভিবল ফ্রান্স মানে ভিক্টরি অফ ফ্রান্স বলে উনি ঘোষণা করেছেন। এবং কালকে শুনলাম হিলারি ক্লিনটনও সচেতন করে দিয়েছে ফরাসি নাগরিকদের এবং ইমানুয়েল মাক্রোর সমর্থকদের যে আমার মতো কারচুপির মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের কাছে, আমি যেভাবে কারচুপির মাধ্যমে আমেরিকাতে নির্বাচনে হেরেছি, তোমরা অতি সতর্ক থাকবে নির্বাচনের ফল ঘোষণা অবধি যাতে কোনোভাবেই তোমাদের জয় কেউ ছিনিয়ে নিতে না পারে। আর আরেকটা আসার কথা যে 3 তারিখে যে লাস্ট ডিবেটটা হয়ে গেল এখানে দুজনের মধ্যে 2.5 ঘন্টা ব্যাপী, সেটা প্রায় 16 মিলিয়নের উপরে মানুষ দেখেছে ফ্রান্সে, তো সেখানে আমি মনে করি এই যে উত্থানটা হয়েছিল মারি লোপেনের এক্সট্রিম রাইট উইং আর ভরাডুবি হয়েছে এবং সে আমার মনে হয় নিজেই আত্মহত্যা করে ফেলেছে ওই ডিবেটে। মানে এই ডিবেটটা হচ্ছে মানুষে গভীর মনোযোগ দিয়ে দেখে এবং তার প্রোগ্রাম কি, তার আগামীতে আশা কি, সে দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে চায়, সে কোন কোন দেশের সঙ্গে রিলেশন তৈরি করতে যায়, সেই সব কথার মধ্যে মারি লোপেন না গিয়ে সে ডাইরেক্টলি পার্সোনাল অ্যাটাক আরম্ভ করেছে, অযথা কথাবার্তা আরম্ভ করেছে যে তোমার বেশি টাকা তুমি শো করনি কেন, যে তোমার ক্যাপিটাল কত আছে, তোমার বাহামাতে অ্যাকাউন্ট আছে, আজে বাজে কথা। এবং সে একই কথা বলছে যে আমি যেটার সাথে সাথে ফ্রন্টিয়ার বন্ধ করে দেবো, যত ইসলামিক এক্সট্রিমিস্ট গ্রুপ বা জেলে আছে, এখানে আছে 15,000 যারা লিস্টেড আছে, তাদেরকে আমি সে ন্যাশনালিটি থাকলেও দেশের বাইরে বের করে দেবো, আমি মুসলমানদের উপরে এই চাপাবো, ওই চাপাবো, তাই চাপাবো, আমি কোনো ইমিগ্রেন্ট নেবো না। মানে পৃথিবীর থেকে বিচ্ছিন্ন করে ফেলতে চাচ্ছে এই দেশটাকে, যেটা শিল্প সাহিত্য বুদ্ধিজীবীদের দেশ হিসেবে সারা পৃথিবীতে রেসপেক্টেড, সেটা যেরকম দুর্ভাগ্যজনক। আবার বলছে যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে উনি বের করে নিয়ে আসবেন ফ্রান্সকে খুব শীঘ্রই, এবং উনি ইউরোতে আর থাকবেন না, উনি মানি চেঞ্জ করে আবার ফ্রাঙ্কে ফেরত যাবে। তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি তাহলে বিদেশের যে ইয়েন বলেন, ডলার বলেন, সবকিছুর সঙ্গে আপনি কি করে ঠেকাবেন, বলে কিনা আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট তাদেরকে বলবো, ওদের পেমেন্ট আদান প্রদান হবে ইউরোতে আর আমাদের ভেতরে থাকবে ফ্রাঙ্ক, যেটা কোনোভাবেই সম্ভব না বলে বিশেষজ্ঞরা বলেছেন। এবং তার যে কোনো রকমের প্ল্যান নেই এবং তার যে কোনো গভীর চেতনা নেই এবং তিনি যে এখনো এই ইসলামিক ফোবিয়াটাকে হাতের মধ্যে নিয়েই মানুষকে একটা ভেলকি বাজি দিয়ে ক্ষমতায় আসতে চাচ্ছেন, সেটা মানুষের ধরে ফেলেছে। এবং আমি আশা করি যে আগামী রোববারের ইলেকশনে শুভবুদ্ধি মানুষরা সবাই ইমানুয়েল মাক্রোর পাশে দাঁড়াবে এবং বিশ্বকে সবাই এগিয়ে নিয়ে যাবে, সে যেমন হবে সারা ফ্রান্স এত বছর ধরে তাদের আলো ছড়িয়েছে সারা পৃথিবীতে।
শুক্রবার মধ্যরাতে নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে, তো সেই থেকে এই পর্যন্ত একেবারে সর্বশেষ অবস্থা কি মতিউরহমান চৌধুরী?
এই মুহূর্তে একটা বামপন্থী গোষ্ঠী তারা বলছে ভোট বয়কট করতে, তারা বলছে যে এই দুইজন প্রার্থী কেউই যোগ্য না, তাদেরকে ভোট দেওয়া যাবে না, ন ভোটের পক্ষে তারা ক্যাম্পেইন করছে। তবে শেষ মুহূর্তে সাধারণত এটা হয়, সব নির্বাচনেই কিছু থাকে, তবে বিপুল সংখ্যক বামপন্থী ভোট কেন্দ্রে যাবেন না এমনটাই আশঙ্কা করছে ফরাসি গণমাধ্যম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ পার্থ প্রতিম মজুমদারকেও।
ধন্যবাদ আপনাকেও।
সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা জানুয়ারি মাসে হোয়াইট হাউস থেকে চলে যাবার পর শিকাগো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক একান্ত আলোচনা সভায় অংশ নিয়েছিলেন। ভয়েস অব আমেরিকার কেন ফারাবা শিকাগো থেকে একটি রিপোর্ট পাঠিয়েছেন, সেটি শোনাচ্ছেন শেগুপ্তা নাসরিন কুইন।
সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা শিকাগো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রছাত্রী ও সম্প্রতি যারা পাশ করেছেন তাদের সামনে উপস্থিত হন এক অনুষ্ঠানে। ওবামার সঙ্গে যে তরুণ নেতারা ছিলেন তাদের কাজকর্মে সাবেক প্রেসিডেন্ট শিকাগোয় যখন একসময় সমাজ সংগঠক ছিলেন তার তখনকার কর্মকাণ্ডের একটা মিল পাওয়া
যায়।
আমি প্রথমে স্বীকার করব যে আমি বিশ্বে চমকপ্রদ কিছু করিনি।
ওবামা সাবেক প্রেসিডেন্ট হিসেবে তার জীবন নিয়ে কথা বলেননি, তার পরিবর্তে তিনি জোর দেন সাবেক প্রেসিডেন্ট হিসেবে তার নতুন জীবন, নতুন পেশা এবং ওবামা ফাউন্ডেশন পরবর্তী প্রজন্মের সমাজ সংগঠকদের কিভাবে সাহায্য করবে। মার্ক হ্যানসন হচ্ছেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর, তিনি বলেন,
I think what it says is that once an organizer always an organizer.
আমার যেটি মনে হয় তা হচ্ছে একবার যিনি সমাজ সংগঠক হিসেবে কাজ করেছেন তিনি চিরকালই তা করে যাবেন।
মার্ক হ্যানসন বলেন প্রেসিডেন্ট পরবর্তী অধ্যায়ে ওবামার যে আশা আকাঙ্ক্ষা আছে তাতে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচার অভিযানের সময় তিনি যে আশা ও পরিবর্তনের কথা বলতেন যা ভোটারদের অনুপ্রাণিত করত তারই যেন প্রতিচ্ছবি দেখা যায়। মার্ক হ্যানসন,
I think his intention is to try to inspire a sense of public service in young people and particularly inspire a sense of public service in young people who come from
আমার মনে হয় তার ইচ্ছে ছিল তরুণদের ভেতর গণসেবার প্রতি একটা আগ্রহ গড়ে তোলা, বিশেষ করে যে তরুণরা সুবিধা থেকে বঞ্চিত সমাজে বড় হয়েছে তাদের মাঝে ওই আগ্রহটা আরো দৃঢ় করা।
জামাল কোল মাই ব্লক মাই হুড মাই সিটি নামের একটি সংগঠনের নেতৃত্ব দেন। ওই সংগঠনটি বিচ্ছিন্ন সমাজ থেকে তরুণদের বেরিয়ে আসতে সাহায্য করে, তাদের সুযোগ দিয়ে যাতে তারা বড় শহর বিশ্ব দেখতে পারে। কোল বলেন তার প্রচেষ্টা ওবামা ফাউন্ডেশনের দৃষ্টি আকর্ষণ করেছে। ওই আলোচনায় যোগ দেওয়ার জন্য তাকে তারা টিকিট দেন। জামাল কোল বলেন,
আমি একজন সংগঠক, আমি তাই সব সময় তার কাছ থেকে শিখতে আনন্দ পাই।
কোল এর ইচ্ছে হচ্ছে ওই ফাউন্ডেশনের সঙ্গে কাজ করতে। তিনি আশা করছেন তার ফলে হয়তো তার যে সব লক্ষ্য আছে তা অর্জনে সেটা সহায়ক হবে। জামাল কোল,
I think he's going to use this platform to empower people that are doing great work, especially community organizers. A lot of times it's hard for us to get, you know, access to resources. I think his foundation has those.
আমার মনে হয় তিনি লোকজন যারা ভালো কাজ করছেন, বিশেষ করে যারা সমাজ সংগঠক, তাদেরকে ক্ষমতায়ন করতে তিনি তার এই মাধ্যমকে ব্যবহার করবেন। অনেক সময় সুযোগ সুবিধা পাওয়া খুবই কঠিন। আমার মনে হয় তার ফাউন্ডেশনের বিভিন্ন ক্ষেত্রে সংশ্লিষ্টতা রয়েছে এবং তারা আমাদের সাহায্য করবে। এটা একটা বিরাট ব্যাপার।
সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বললেন,
The single most important thing I can do is to help in any way I can prepare the next generation of leadership to take up the baton.
বলছিলেন, সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমি করতে পারি তা হচ্ছে পরবর্তী প্রজন্মের নেতৃত্বকে প্রস্তুতি নিতে যে কোনোভাবে সাহায্য করতে পারি, যাতে তারা বিশ্বকে পরিবর্তন করবার জন্য নিজেরা পদক্ষেপ নিতে পারে।
প্রফেসর মার্ক হ্যানসন বললেন,
This is a beginning only in shaping that legacy. I think what it does is to indicate the direction that he would like his own work after his presidency to take. But I also think that he wants to highlight
এটা একটি সূচনা মাত্র। ওবামার লেগাসি কি রকম হবে তারই সূচনা। আমার মনে হয় তিনি যা চান যে তার পরবর্তী জীবন এবং কর্ম কেমন হবে, এতে সেই ইঙ্গিতই পাওয়া যায়। আমার মনে হয় তিনি সেটি তুলে ধরতে চান, তার প্রেসিডেন্সি সমাজে কি অবদান রেখেছে।
সাবেক প্রেসিডেন্ট ওবামার অবদান এখনও সমাজে প্রভাব রাখছে, বিশেষ করে শিকাগো শহরের দক্ষিণাঞ্চলে, যেখানে তিনি একসময় থাকতেন। আর সেখানেই প্রতিষ্ঠিত হবে প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি ও মিউজিয়াম।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
ইউরোপে শরণার্থীদের উৎসস্থলের একক দেশ হিসেবে সিরিয়া, আফগানিস্তান, ইরাককে ছাড়িয়ে বাংলাদেশ এখন শীর্ষে বলে ব্রিটিশ দৈনিক দি ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে। জহুরুল আলম জানাচ্ছেন ঢাকা থেকে বিস্তারিত।
প্রতিবেদনে বলা হয় গত 2016 সালের প্রথম তিন মাসে, যেখানে ইরাকে অবৈধভাবে শরণার্থীদের মধ্যে মাত্র একজন ছিল বাংলাদেশি, সেখানে 2017 সালের একই সময়ে 2800 জনে দাঁড়িয়ে গেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি শরণার্থীরা মূলত উড়োজাহাজে করে দুবাই হয়ে লিবিয়াতে যাচ্ছে এবং সেখান থেকে নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছে ইতালির উদ্দেশ্যে। এজন্য জনপ্রতি $10,000 বেশি অর্থ পাচারকারীদের দিতে হয় লিবিয়া পৌঁছানো পর্যন্ত, এবং নৌপথের জন্য দিতে হয় আরো $7,000 বলে জানিয়েছেন ডুবে যাওয়া নৌকা থেকে উদ্ধার হওয়া কয়েকজন বাংলাদেশি। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে ঢোকার অবৈধ পথটি বেশ বিপদসংকুল বলে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, সেখানে নৌকাডুবি সহ নানা কারণে এবছরই প্রায় 1,100 জনের মৃত্যু হয়েছে। ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বিদেশ থেকে দক্ষ কর্মী যুক্তরাষ্ট্রে চাকরি নিয়ে এখানে আনার যে ভিসা প্রোগ্রাম, সেই H-1B ভিসা কর্মসূচি পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইটি, বিজ্ঞান, প্রযুক্তি, টেকনোলজি, বায়োটেকনোলজি সহ বেশ কিছু খাতে H-1B ভিসায় বছরে 85,000 দক্ষ কর্মী যুক্তরাষ্ট্রে আসছেন। H-1B ভিসা কি, কোন কোন খাতে কিভাবে এই ভিসায় যুক্তরাষ্ট্রে বিদেশ থেকে কর্মী আনা হয়, তাতে কি সুবিধা কি অসুবিধা, প্রেসিডেন্টের পর্যালোচনার এই আদেশে এই ভিসা প্রোগ্রামের কি ধরনের পরিবর্তন আসতে পারে, তা নিয়ে ভয়েস অফ আমেরিকার সঙ্গে কথা বলার জন্য আমরা যোগাযোগ করেছি নিউ ইয়র্কে বাংলাদেশি আমেরিকান অভিবাসন আইনজীবী, ইমিগ্রেশন অ্যাটর্নি অশোক কর্মকারের সঙ্গে। অ্যাটর্নি অশোক কর্মকার, আপনাকে ভয়েস অফ আমেরিকায় স্বাগত জানাচ্ছি। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি H-1B ভিসা প্রোগ্রামটি পর্যালোচনা করবার নির্দেশ দিয়েছেন। তো এইচ ওয়ান বি ভিসা আসলে কি, আপনি খুব সংক্ষেপে আমাদেরকে একটু বলবেন?
H-1B ভিসা মূলত স্কিলড ওয়ার্কার, যাকে বলা হয়, যারা কিনা স্কিলড, বাংলা কি হবে, যারা দক্ষ, দক্ষ যে কাজ কাজ করে, যেসব আমরা পেশাগত বুঝি।